বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 3 জানুয়ারি, 19 পৌষ এবং ফার্সি 13 দে। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিবাতে রয়েছে শহীদ জেনারেল কাসেম সুলেমানি ও ইরাকি গণবাহিনী কমান্ডার শহীদ আবু মাহদি মহান্দিসের অমরত্বের রহস্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে কনকনে শীতের প্রকোপ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি নিলয় রহমানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের অগ্রনায়ক জেনারেল কাসেম সুলাইমানের তৃতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানে পালিত হচ্ছে কুদস ফোর্সের সাবেক কমান্ডার সোলাইমানির তৃতীয় শাহাদাত দিবস। সোলাইমানি হত্যার দায়ে আমেরিকার 94 জন অভিযুক্ত। বাংলাদেশের আদালতে বিএনপির 2 প্রভাবশালী নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন মুক্তিতে বাধা নেই বলে জানালেন আইনজীবীরা। ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলো চোরের আখড়া বলে দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের, অবিলম্বে গ্রেফতার চাইলেন তৃণমূল নেতা জয়প্রকাশ। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আলাক্সা মসজিদ কম্পাউন্ডে এক উগ্র ইসরায়েলি মন্ত্রীর প্রবেশ, ফিলিস্তিন জুড়ে ব্যাপক বিক্ষোভ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে মহাবীর কাসেম সুলাইমানির তৃতীয় শাহাদাত দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে তেহরানের ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মুসাল্লা বা ঈদগাহে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে তেহরানে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। জেনারেল কাসেম সুলাইমানি এবং নতুন বিশ্ব ব্যবস্থা শীর্ষক এই সম্মেলনে সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে জেনারেল কাসেম সুলাইমানির লড়াই এবং নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার সম্পর্কে তার অবদান নিয়ে বক্তারা আলোচনা করেন। সম্মেলনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, আমেরিকা গত কয়েক দশক ধরে বহু ভুল করেছে, তবে তার মধ্যে সবচেয়ে বড় ভুল হচ্ছে 2020 সালের জানুয়ারি মাসে জেনারেল সুলাইমানিকে শহীদ করা। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের এই সেনানায়ককে 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করে। সে সময় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মহান্দিসও শহীদ হন।
আমেরিকার হাতে ইরানের সন্ত্রাসী বিরোধী শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড সংঘবদ্ধ সন্ত্রাসবাদী তৎপরতার উজ্জ্বলতম দৃষ্টান্ত বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে সন্ত্রাসী মার্কিন বাহিনীর ড্রোন হামলায় জেনারেল সোলাইমানি ও তার সঙ্গীদের হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকী উপলক্ষে সোমবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ও নির্দেশনায় জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ড সংঘবদ্ধ সন্ত্রাসী তৎপরতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুযায়ী মার্কিন সরকারকে এই অপরাধের সুনির্দিষ্ট আন্তর্জাতিক দায়ভার বহন করতে হবে। বিবৃতিতে বলা হয়, এই সন্ত্রাসী অপরাধযজ্ঞের সকল এজেন্ট, উস্কানিদাতা, অপরাধী, সাহায্যকারী এবং প্ররোচনাকারীকে এই হত্যাকাণ্ডের দায় বহন করতে হবে। এতে বলা হয়, এই ভয়ঙ্কর অপরাধযজ্ঞে জড়িত ব্যক্তিরা যাতে দায়মুক্তি পেতে না পারে সেজন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার কমিশনের প্রধান এবং বিচার বিভাগের উপপ্রধান কাজেম গরিবাবাদী বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের অগ্রনায়ক জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের মামলায় আমেরিকার 94 ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। জেনারেল সোলাইমান হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্টের বিস্তারিত জানাতে গিয়ে তিনি এই তথ্য তুলে ধরেন। গরিবাবাদী জানান, বর্তমানে আমেরিকার এই সমস্ত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই মামলায় 94 জন মার্কিন অপরাধী রয়েছে। তাদের ব্যাপারে সমস্ত প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং এই অভিযুক্ত আসামিদের বিষয়ে কমপক্ষে 3টি সম্পূর্ণ খণ্ড প্রস্তুত করা হয়েছে। কাজেম গরিবাবাদী জানান, জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের মূল অপরাধী হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সাবেক মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান জেনারেল কেনেথ এফ ম্যাকেনজি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ইলেকট্রনিক গণমাধ্যম বিভাগের প্রধান হোসেইন রিহাল বলেছেন, শহীদ সোলাইমানি ছিলেন লেবাননি জনগণের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তিনি কঠিন ও সংকটময় সময়ে লেবাননিদের পাশে ছিলেন। আজ লেবাননের আল মানার টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ও পশ্চিম তীরে প্রতিরোধ সংগ্রামীরা আমেরিকার ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হচ্ছে। আমেরিকা চাইছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বিভিন্ন আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করাতে। তবে প্রতিরোধ সংগ্রামীদের তৎপরতা আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। হিজবুল্লাহর এই কর্মকর্তা আরও বলেন, প্রতিরোধ সংগ্রামীরা দৃঢ় নীতি কৌশলের উপর দাঁড়িয়ে আছে এবং তারা শত্রুর দুর্বল পয়েন্টগুলো ভালো করে চেনে। তিনি সাম্রাজ্যবাদ ও সন্ত্রাসবাদের মোকাবেলায় জেনারেল কাসেম সোলাইমানির নানা অবদানের কথা স্মরণ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট, ফলে তাদের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এর ফলে তাদের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ মঙ্গলবার বিকেলে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম গোলাম মোস্তফা। পরে অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের নাম মামলার এজাহারে নেই। এছাড়া তারা দুজনেই বয়োবৃদ্ধ মানুষ, এ কারণেই আদালতের কাছে মানবিক কারণে জামিন প্রার্থনা করা হয়েছে। আদালত দুজনকে 6 মাসের জামিন দিয়েছেন, পাশাপাশি রুল জারি করেছেন, তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলাও নেই। হাইকোর্টের এই জামিন আদেশের ফলে তারা কারাগার থেকে মুক্তি পাবেন বলেই আশা করছেন তার আইনজীবীরা।
যারা সারা বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস, যে ঘটনায় তাদেরকে দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার দেখানো হয়েছে, এই ঘটনার যে মূল মামলা, এই মূল মামলার মধ্যে তাদের কোনো নাম নাই।
উল্লেখ্য, গত 7 ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় 8 ডিসেম্বর গভীর রাতে নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার হন ফখরুল এবং আব্বাস। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলোর সবচেয়ে বড় চোরের আখড়া হয়েছে বলে দাবি করেছেন বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বিজেপির এই নেতাকে অবিলম্বে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি পশ্চিমবঙ্গে পঞ্চায়েতগুলো সবচেয়ে বড় চোরের আখড়া হয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে দলীয় এক সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন,
কেন্দ্রের টাকা সোজা পঞ্চায়েতে আসবে আর সেখানে খরচা হবে, মাঝখানে লুট হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই পঞ্চায়েত এখন সবচেয়ে বড় চোরের আখড়া হয়েছে, সবচেয়ে বড় লুটের রাজত্ব হয়েছে। আর যাদের হাত দিয়ে টাকা আসে, সেই বিডিও সে সবচেয়ে বড় টাকা, টাকার দেশে সন্ধ্যা ফিস করে। আপনারা জানেন আমরা সারা বাংলাতে এই প্রায় 400টা বিডিও অফিস, সব বিডিও অফিস ঘেরাও শুরু করেছে।
অন্যদিকে এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার দিলীপবাবুর মন্তব্যে তীব্র সমালোচনা করে বলেন,
দেখুন এইরকম একজন সাংসদ যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি আবার ভারতের প্রশাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়ার কথা বলছেন, হিংসার কথা বলছেন, এটা তো হতে পারে না। এবং নিয়ম অনুযায়ী ওনার বিরুদ্ধে এফআইআর করে ওনাকে অ্যারেস্ট করা উচিত। অনৈতিক, অবৈধ, বেআইনি এবং অসামাজিক প্রক্রিয়া তৈরি করতে চাইছেন দিলীপ ঘোষ, আমি ঘোরতর নিন্দা করছি ওনার।
তিনি আরো বলেন, এভাবে সমস্ত জায়গায় ওরা সহিংসতার উদ্রেক করতে চাচ্ছে, শাসন ব্যবস্থা ভেঙে দিতে চাচ্ছে, আইনের শাসন যাতে না চলে বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আলাক্সা মসজিদ কম্পাউন্ডে এক ইসরায়েলি মন্ত্রীর প্রবেশের ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই পদক্ষেপকে মসজিদের জন্য অবমাননা হিসেবে গণ্য করা হচ্ছে। আজ মঙ্গলবার দখলদার ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির আল আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করেন। তার এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের প্রতি নজিরবিহীন উস্কানি হিসেবে দেখা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরায়েলি মন্ত্রীকে মসজিদ কম্পাউন্ড পরিদর্শন করতে দেখা যায়। বেন গভির দীর্ঘদিন ধরে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে মুসলমানদের পবিত্র স্থানগুলোতে ইহুদিদের প্রবেশের উপর জোর দিয়ে আসছেন। বেন গভীরের এমন পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিদ। তিনি বলেছেন, বেন গভীরের এমন সফর নতুন করে সহিংসতার জন্ম দেবে। সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহু তৃতীয়বারের মতো ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ইসরায়েলের 74 বছরের দখলদারির ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। উগ্রপন্থী ইতামার বেন গভীরকে নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। ভারতের উড়িষ্যা রাজ্যে আজ মঙ্গলবার আরও এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 2 সপ্তাহের মধ্যে তৃতীয় কোনো রুশ নাগরিকের মরদেহ উদ্ধার হল বলে পুলিশ জানিয়েছে। সর্বশেষ উদ্ধার হওয়া মরদেহটি রুশ নাগরিক মিলিয়াকভ সের্গেইর বলে শনাক্ত হয়েছে। জগৎসিংপুর জেলার প্রদীপ বন্দরে নোঙর করা একটি জাহাজে মরদেহটি পাওয়া যায়। এমবি আলদনাহ নামের একটি জাহাজের প্রধান প্রকৌশলী ছিলেন 51 বছর বয়সী মিলিয়াকভ। জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে প্রদীপ বন্দর হয়ে মুম্বাই যাচ্ছিল। ভোর 4:30 দিকে জাহাজের চেম্বারে মিলিয়াকভের নিথর দেহ পাওয়া যায়। তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি পুলিশ। রুশ প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রদীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান পিএল হারানন্দ। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চলতি 2023 সালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির রাজস্ব $2,700 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। জাতীয় সংসদের একটি রিপোর্টে এই সম্ভাবনার কথা বলা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, 2023 সালেও আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বেশ কঠিন হবে এবং নিষেধাজ্ঞার কারণে গত বছরের চেয়ে এবছর তেল উৎপাদনের সক্ষমতা কিছুটা কমতে পারে। ইরানের জাতীয় সংসদের গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত ওই রিপোর্টে দেখানো হয়েছে যে 2023 সালে ইরান প্রতিদিন প্রায় 10 লাখ ব্যারেল তেল বিক্রি করতে পারবে। ওই রিপোর্টে ধারণা দেওয়া হয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অনিশ্চয়তা আরও বাড়বে। রিপোর্টে আরও বলা হয়েছে, ইরানের অপরিশোধিত তেল বিক্রির ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব অব্যাহত থাকবে এবং 2015 সালের পরমাণু সমঝোতা পুনর্বহাল করার সম্ভাবনার কারণে ইরানের উপরে নিষেধাজ্ঞার চাপ বাড়বে। এদিকে এই রিপোর্টের ভিত্তিতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, 2023 সালে ইরান প্রতি ব্যারেল তেল $80 কমে বিক্রি করবে এবং বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা খুবই ক্ষীণ। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজ সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ যুদ্ধের অনন্য সেনাপতি শহীদ জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি গণবাহিনীর কমান্ডার আবু মাহাদি মোহান্দিসের তৃতীয় শাহাদাত বার্ষিকী। ইতিহাসে তাদের অমরত্ব লাভের রহস্য সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
আজ আধুনিক যুগে সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধের কিংবদন্তিতুল্য বীর জেনারেল কাসেম সোলাইমানি এবং তার প্রিয় সহযোদ্ধা ইরাকি গণবাহিনীর কমান্ডার আবু মাহাদি মোহান্দিসের তৃতীয় শাহাদাত বার্ষিকী। 2020 সালের 3রা জানুয়ারির ভোর রাতের দিকে ইরাকের বাগদাদ বিমানবন্দরে তাদেরকে শহীদ করে সন্ত্রাসী মার্কিন সরকার ও তার সহযোগী চক্রগুলো। যুদ্ধের ময়দানে তাদেরকে হারাতে ব্যর্থ হয়ে কাপুরুষ শত্রুরা ড্রোন হামলা চালিয়ে ওই গুপ্ত হত্যার আশ্রয় নেয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ওই মহা ষড়যন্ত্র অপরাধের আসামিরা মানবতার শত্রু হিসেবে কখনো ন্যায় বিচার এড়াতে সক্ষম হবে না। ক্ষমার অযোগ্য ওই মহা অপরাধের শাস্তি যথাসময়ে নেমে আসবে সন্ত্রাসী চক্রের ওপর। ইসলামী ইরানের নেতৃবৃন্দ মাঠে ময়দানে জবাব দেওয়া ছাড়াও আন্তর্জাতিক আদালতে মামলার মাধ্যমে অপরাধীদের যথাযোগ্য শাস্তি দিতে দৃঢ় প্রতিজ্ঞার কথা বলে আসছেন। একই ধরনের প্রত্যয় ব্যক্ত করে আসছেন ইরাকের সংগ্রামী নেতৃবৃন্দ ও রাষ্ট্রীয় কর্মকর্তারা। ইরাক, ইরান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের কোটি কোটি জনতা সহ সারা বিশ্বের মুক্তিকামী জনগণ শহীদ কাসেম সোলাইমানি ও আবু মাহাদি মোহান্দিসের শাহাদাতে শোক প্রকাশ করেছেন। ভারতের মুম্বাইয়ের 39 জন নারী নার্সও অশ্রুপাত করেছেন এই শহীদদের জন্য। কাসেম সোলাইমানির বীরত্বপূর্ণ সময়োচিত পদক্ষেপের কারণে এই নারীরা সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কারাগার থেকে মুক্তি পেয়েছিল এবং তারা রক্ষা পেয়েছিল যৌন দাসী হওয়ার কলঙ্ক ও সম্ভাব্য মৃত্যু হতে। কাসেম সোলাইমানির সময়োচিত পদক্ষেপ দেখা গেছে কূটনৈতিক ক্ষেত্রেও। ফলে সিরিয়া ও ইরাকের জনগণকে সন্ত্রাসের নাক পাশ থেকে মুক্ত করা সহজ হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামনির ভাষায়, শহীদ সুলাইমানি প্রতিরোধ ফ্রন্টে নতুন প্রাণ সঞ্চার করেছেন। তিনি বৈষয়িক, আধ্যাত্মিক ও আত্মিক দিক থেকে প্রতিরোধ সংগ্রামকে জোরদারের মাধ্যমে ইসরায়েল ও আমেরিকা সহ অন্যান্য সাম্রাজ্যবাদী চক্রের মোকাবেলায় এটাকে সুরক্ষিত, সুসজ্জিত ও প্রাণবন্ত করেছেন। আর এসব কারণেই তিনি অমর হয়ে থাকবেন মানব জাতির ইতিহাসে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে জেঁকে বসেছে শীত, অতি কষ্টে দিনানিপাত করছে নিম্ন আয়ের মানুষ, বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগ। সেজন্যে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে বেড়েছে শীতের প্রকোপ। রাজধানী ঢাকাসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। বিশেষ করে উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ অনেক বেশি। গত কদিনে নীলফামারী, পঞ্চগড় ও সিলেটে মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। এই তিন জেলায় তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অন্তত 10 জেলায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার খবর পাওয়া গেছে। হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্রহ্মপুত্র ও তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চলের মানুষ বেশি কষ্টে রয়েছেন। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। কুয়াশার সাথে উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে কনকনে ঠান্ডা। সন্ধ্যা থেকে পরদিন দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে প্রকৃতি, ফলে চরম দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
ঠান্ডা কাপড় চোপড় এরকম মানুষের নাই, মানুষের খুব সমস্যায় পড়ে আছে।
কি পিন্ধি, কি শুধু, কি অবস্থায় আছে,
কষ্ট চলাই, আমরা গাড়ি চালানো যাচ্ছে না, তাও কিছু করার নাই।
আবার অনেকে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই জীবন জীবিকার তাগিদে বের হচ্ছেন কাজে। কুড়িগ্রামের রাহেলা আর চানমিয়ারা এত শীতেও কাজের সন্ধানে ঘুরছেন জেলা শহরের বিভিন্ন এলাকায়। এদিকে বিভিন্ন এলাকায় বাড়ছে ঠান্ডা জনিত রোগ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যাও, তবে শিশু ওয়ার্ডগুলোতে ভিড় বেশি। ঢাকার রায়ের বাজার থেকে 6 বছর বয়সী শিশুকে নিয়ে শিশু হাসপাতালে আছেন আমেনা বেগম। শুধু আমেনাই নয়, তার মতো অনেক মায়েরাই এখন তাদের অসুস্থ সন্তানকে নিয়ে দ্বারস্থ হচ্ছেন ঢাকার শিশু হাসপাতালে।
এক মাস ধরে কাশি, এখান থেকে এসে এক্স-রে করাতে নিউমোনিয়া ধরা পড়ছে।
জ্বর কমে না দেখে আবার আসছিলাম, ডাক্তার দেখাইলাম, কমে না, পরে মেডিকেলে নিয়েলাম, ডাক্তার বলছে অবস্থা বেশি ভালো না।
জেলা শহর শরীয়তপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার রোমান রেডিও তেহরানকে বলেছেন, প্রচন্ড শীতের কারণে অসুস্থতা বাড়ছে, রোগীর ভিড়ও বাড়ছে হাসপাতালে।
বাচ্চা কাচ্চারা বেশি অসুস্থ হচ্ছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা ডায়রিয়া এবং ঠান্ডা কাশির জন্য রোগে বেশি ভুগতেছে। এই শীতের সময় বাচ্চাদের রোটাভাইরাল ডায়রিয়াটা মেইনলি বেশি হচ্ছে, পাশাপাশি নিউমোনিয়ার আক্রান্ত হচ্ছে বেশি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে জেনারেল কাসিম সোলাইমানের তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
চিরঞ্জীব কাসিম সোলাইমানি।
মহাবীর শহীদ কাসেম সোলাইমানির শাহাদত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। এ উপলক্ষে আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন। 3 জানুয়ারি মহাবীর শহীদ কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের সাবেক কমান্ডার শহীদ কাসেম সোলাইমানি মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ হওয়ার আগেই বেশ কয়েক বছর ধরে বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম ও মিডিয়ায় আলোচিত ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। মূলত তার নেতৃত্বে পশ্চিমা মদতপুষ্ট ISIL বা দায়েশের মতো তাকফিরি বা ধর্মান্ধ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরোধী বহুজাতিক জিহাদে অকল্পনীয় সাফল্য লাভই ছিল এর কারণ। সামরিক বিশেষজ্ঞরা বলতেন, লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি ও রণকৌশলী। শাহাদাত লাভের পর সোলাইমানি হয়ে ওঠেন বিশ্বের মুক্তিকামী জাতি, জনগণ ও নেতৃবৃন্দের কাছে শীর্ষস্থানীয় প্রধান প্রিয় ব্যক্তিত্ব বা চোখের মণি। এর একটা বড় কারণ হল বিশ্বের প্রধান সাম্রাজ্যবাদী তাগুতি ও শয়তানি শক্তি মার্কিন সরকারের এক বেআইনি, চরম অন্যায্য, কাপুরুষোচিত ও নির্লজ্জ হামলায় শহীদ হন এই বিপ্লবী ইরানি সমরবীর।
ইরানের ও পশ্চিম এশিয়ার ইসলামিক প্রতিরোধ আন্দোলনগুলোর ঘরোয়া পরিসরে তাকে বলা হতো এযুগের মালিক আশতার। মালিক আশতার ছিলেন আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলামের প্রধান সেনাপতি ও অন্যতম গভর্নর এবং অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয় ব্যক্তিত্ব। দক্ষতা ও খোদাফিরুতা ছাড়াও হজরত আলীর প্রতি তাঁর অসাধারণ আনুগত্য ছিল প্রবাদতুল্য। অন্যদিকে বিশ্বের অনেক বড় বড় বিশেষজ্ঞ ও লেখক সোলাইমানিকে তুলনা করেছেন সাম্রাজ্যবাদ বিরোধী শ্রেষ্ঠ সমরনায়কদের সঙ্গে। ইরাকের প্রধানমন্ত্রী আদেল আল মাহাদির রাষ্ট্রীয় মেহমান হিসেবে ইরাক সফরের সময় 2020 সালের 3 জানুয়ারি ভোর রাতের দিকে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোনের বোমা হামলায় শহীদ হন জেনারেল সোলাইমানি। ওই একই হামলায় শহীদ হন ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশাবি বা পপুলার মোবাইলাইজেশন ইউনিটের উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দিস। কয়েকজন ইরানি ও ইরাকি সেনা কর্মকর্তাও শহীদ হন সন্ত্রাসী মার্কিন হামলায়।
مطربان شان از درون دست میزنن بهرا در شورشان کف میزنن تا نبینی لیک بهر گوششان بگرا بر شاخه ها هم کف زنان
رخت جولان بر سر میدان کنن رخت اندر خون خود مردان کنند چون جهان از دست خود دست زنند چون رهند از نقص خود رقصی کنند।
ইরাক ও ইরানের সর্বস্তরের কোটি কোটি মানুষ সন্ত্রাসবিরোধী যুদ্ধের এই দুই জনপ্রিয় কমান্ডারের প্রতি শ্রদ্ধা দেখাতে, শোক প্রকাশ করতে এবং মার্কিন বিরোধী গণবিক্ষোভে অংশ নিতে রাজপথগুলোতে নেমে আসেন। কেবল ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবানন নয়, বিশ্বের অন্য অনেক অঞ্চলেরও কোটি কোটি মানুষ অশ্রুসিক্ত নয়নে স্মরণ করেছেন এই বীরদের। কিন্তু কোনো কোনো পশ্চিমা গণমাধ্যমের বিশ্লেষণের বিপরীতে অনেকেই বলছেন, জীবন্ত কাসেম সোলাইমানিদের চেয়ে মৃত সোলাইমানিরা অনেক বেশি বিপজ্জনক হবেন সাম্রাজ্যবাদী, সন্ত্রাসী ও তাগুতি গোষ্ঠীগুলোর জন্য, এবং এ ধরনের আরো অনেক বীরের আবির্ভাব ঘটবে ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলে। মধ্য এশিয়ার দ্বার আফগানিস্তান থেকে বিতাড়িত হয়েছে মার্কিন ও পশ্চিমার সাম্রাজ্যবাদী সেনাশক্তি। ইয়েমেন, সিরিয়া ও ইরাক থেকেও বিশ্ব সাম্রাজ্যবাদ এবং তাদের অনুচর শক্তিগুলো ক্রমেই বিপর্যস্ত হচ্ছে ও শিগগিরই এইসব অঞ্চল থেকে নির্মূল হবে ইহুদিবাদীদের দোসর মার্কিন শক্তিসহ সব সাম্রাজ্যবাদী শক্তি সোলাইমানের সাফল্যে অনুপ্রাণিত প্রতিরোধ শক্তির অগ্রযাত্রার কারণে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের সাবেক কমান্ডার শহীদ কাসেম সোলাইমানি সাম্রাজ্যবাদী ও তাগুতি শক্তিগুলোর ইঙ্গিতে ইরানের উপর ইরাকের চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধের সময় সাহসী ও শাহাদত পিয়াসী দক্ষ কমান্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তার একনিষ্ঠতা, ধার্মিকতা, উদারতা ক্ষমতা, সাহসিকতা, বিনয়, নম্রতা ও অন্য অনেক মহান গুণ সহযোদ্ধা এবং অনুগত সেনাদের গভীরভাবে আকৃষ্ট করেছিল তাঁর প্রতি। তাই তিনি যদি বলতেন তাহলে তার জন্য জীবন দিতে প্রস্তুত থাকত তার সহযোদ্ধা বা অনুগত যোদ্ধারা। কিন্তু যে কথা মনে রাখা বেশি জরুরি তা হল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের সাবেক কমান্ডার শহীদ কাসেম সোলাইমানি হলেন খাঁটি ইসলামী আদর্শেরই ফসল। তার সাফল্যগুলোর রহস্য হল এই আদর্শ। তিনি ছিলেন ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ও বর্তমানে এই বিপ্লবের কাণ্ডারী আয়াতুল্লাহিল আজমা খামেনির একান্ত অনুরাগী ও একনিষ্ঠ অনুসারী। আর এই দুই মহান নেতাও হচ্ছেন ইসলামের ঐতিহ্যবাহী সংগ্রামী ধারারই অনুসারী। অন্য কথায় তারা হচ্ছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের আদর্শের খাঁটি অনুসারী।
আসলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের সাবেক কমান্ডার শহীদ কাসেম সোলাইমানি মহান আল্লাহর উপর তাওয়াক্কুল বা একনিষ্ঠ নির্ভরতার পাঠ নিয়েছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের আদর্শের খাঁটি অনুসারী হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী বিপ্লবী আলেমদের কাছ থেকেই। এই ধারার আলেমরাই তথা খোমেনি ও খামেনির মতো ব্যক্তিত্বরাই হচ্ছেন বর্তমান যুগে হজরত ইমাম হোসেনের রেখে পবিত্র প্রতিরোধ ও শাহাদাতের সংস্কৃতির সংরক্ষক এবং এই সংস্কৃতির অনন্য বিকাশকারী। ফলে সোলাইমানিরা যুদ্ধ ও ষড়যন্ত্রে কখনো বিচলিত হন না। কুরআনের এই বক্তব্যে তাদের গভীর আস্থা ছিল যে তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। অন্যদিকে দায়েশ সহ ধর্মান্ধ ও তাগুতি শক্তিগুলো হোসাইনি আদর্শে উজ্জীবিত গণবাহিনীর জিহাদের জোয়ারে পশ্চিম এশিয়ার ইতিহাসের আস্থা করে ঠাঁই নিচ্ছে।
সোলাইমানিদের মতো কৌশলী ও খোদাভীরু সমর নেতার আবির্ভাব না ঘটলে আজ ওয়াহাবি তাকফিরিবাদ বা ধর্মান্ধতা আশ্রিত বিকৃত ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়া পশ্চিমা মদতপুষ্ট সন্ত্রাসী ও প্রতারিত হওয়া সরলমনা যুবকরা ইসলামের প্রকৃত চেহারাকে পুরোপুরি আড়াল করে ফেলত মুসলিম বিশ্ব থেকে। মুসলিম দেশগুলোতে বটেই, এমনকি পাশ্চাত্যেও তাকফিরি সন্ত্রাসের বিস্তার ঘটত। ফলে পাশ্চাত্যের অমুসলিম শিক্ষিত সমাজে ইসলামের প্রতি যে আকর্ষণ দিনকে দিন বাড়ছিল তা ব্যাপক মাত্রায় বাধাগ্রস্ত হতো। অন্যদিকে ইহুদিবাদ, সাম্রাজ্যবাদ ও নব্য উপনিবেশবাদ বিশ্বব্যাপী আরো ভয়ানক ও বিস্তৃত হয়ে উঠত। কাসেম সোলাইমানির মতো বিচক্ষণ ও দূরদর্শী সমর নেতারা শাহাদতের সংস্কৃতি, ইসলামী ঐক্য ও কূটনৈতিক প্রজ্ঞাকে কাজে লাগিয়ে কেবল সিরিয়া ও ইরাককেই মুক্ত করেননি, একই সঙ্গে লেবাননে এবং গাজায় ইহুদিবাদী ইসরায়েলের মতো দানবীয় শক্তিকেও বারবার পরাজয়ের স্বাদ গ্রহণে বাধ্য করেছে। সোলাইমানির কূটনৈতিক প্রজ্ঞার কারণে রাশিয়া ও চীনের মতো শক্তিগুলো প্রতিরোধ সংগ্রামের সহযোগী হয়েছে খুব কঠিন প্রয়োজনের সময়ে।
লেবাননের শহীদ মুগনিয়া, হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং ইরাকের আবু মাহদি আল মুহান্দিসের মতো নেতারা মুসলিম বিশ্বে খাঁটি জিহাদি আদর্শের ধারাকে বেগবান করতে সক্ষম হয়েছেন। আর এসবেরই মূল কৃতিত্বের অধিকারী হল মরহুম ইমাম খোমেনির নেতৃত্বে সূচিত ইরানের ইসলামী বিপ্লব এবং এর বর্তমান দক্ষ কাণ্ডারী আয়াতুল্লাহিল উজমা খামেনির নেতৃত্বে একই বিপ্লবের অব্যাহত জয়যাত্রা। অন্য কথায় সোলাইমানির মতো ব্যক্তিত্বরা হলেন আশুরার সংস্কৃতির ফসল, আর এজন্যই তারা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাদের সাফল্যের রহস্যগুলো জানতে হলে জানতে হবে প্রকৃত মুহাম্মদী ইসলামকে এবং জানতে হবে ইসলামের প্রকৃত ইতিহাস ও এর মহানায়কদের আদর্শের গভীরতাকে। মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া সন্ত্রাসবিরোধী বহুজাতিক জিহাদের কিংবদন্তি তুল্য সফল ইরানি সমরবিদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি ও রণকৌশলী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি এবং ব্যাপক জনপ্রিয়তার অধিকারী হওয়া সত্ত্বেও অত্যন্ত বিনয়ী ও নম্র ছিলেন।
القاسم لن نهدأ صاروا فندار على المرصد وسنحرق جيشك أمريكا ونزلزل أركان المشهد نقسم يا قاسم لن نهدأ صاروا فندار على المرصد وسنحرق جيشك أمريكا ونزلزل أركان المشهد ولن يجدي درع لجبال بالرد إن وقف الكون هنا ضدي فالسيف قرار لن يقمد يا أقدس قطرات القاري يا روح الحق سليماني والأحمر سيد ألواني والدم الثائر لن يبرد يا أقدس قطرات القاري يا روح الحق سليماني والأحمر سيد ألواني والدم الثائر لن يبرد نقسم يا قاسم لن نهدأ صاروا خندار على المرصد وسنحرق جيشك أمريكا ونزلزل أركان المشهد
শহীদ হওয়ার জন্য সব সময় প্রস্তুত ও ব্যাকুল এই সেনাপতি শাহাদতের অনেক আগেই ওয়াসিয়াতনামা লিখে রেখেছিলেন। ওয়াসিয়াতনামার একাংশে অসাধারণ খোদাভীরু এই সেনাপতি লিখেছিলেন, তাঁকে যেন 8 বছরের প্রতিরোধ যুদ্ধের সময় শহীদ হওয়া তার সহযোদ্ধাদের কবরের পাশেই দাফন করা হয় এবং তার কবরকেও ওইসব শহীদ সহযোদ্ধাদের কবরের মতোই যেন সাধারণ রাখা হয়, আর তার কবরের বড় কোনো বিশেষণ না লিখে শুধু যেন লেখা হয় শহীদ কাসেম সোলাইমানি। শহীদ কাসেম সোলাইমানি প্রায় বলতেন, আমাকে সেনাপতি বলবেন না, আমি সাধারণ সৈনিক মাত্র। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হবেন? জবাবে তিনি বলেছিলেন, আমি শাহাদতের প্রার্থী।
بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون. خب این نشان میده شهادت یافتن، به دست آوردن، باختن و از دست دادن نیست.
আল্লাহর পথে নিহতদের মৃত মনে করো না, তারা আসলে জীবিত, নিজেদের রবের কাছ থেকে তারা জীবিকা লাভ করছে। তো এটা প্রমাণ করছে শাহাদাত হল প্রাপ্তির বিষয়, অর্জনের বিষয়, পরাজয় কিংবা হারানোর কোনো বিষয় নয়।
শহীদ সোলাইমানি ইরানের উপর মার্কিন উস্কানিতে চাপিয়ে দেয়া ইরাকের 8 বছরের যুদ্ধের সময় শহীদ হওয়া তার সহযোদ্ধাদের কথা স্মরণ করে প্রায়ই অশ্রুসজল হতেন এবং তাদের সঙ্গে শহীদ হতে পারেননি বলে গভীর দুঃখ প্রকাশ করতেন। তিনি নিজে ও ওই শহীদ যোদ্ধারা ছিলেন সারাল্লাহ বা আল্লাহর কুরবানি নামক একটি বিশেষ ইউনিট বা গ্রুপের সদস্য। এই গ্রুপের সদস্য হিসেবেই সোলাইমানি বেশ কয়েকটি অভিযানে সফল কমান্ডার হিসেবে খ্যাতি অর্জন করেন এবং পরবর্তীকালে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুৎস ব্রিগেডের কমান্ডার হওয়ার গৌরব অর্জন করেন। ইহুদিবাদী ইসরায়েলের হাত থেকে মুসলমানদের প্রথম কিবলা তথা আলাক্সা মসজিদ সহ পবিত্র শহর বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করা কুৎস ব্রিগেডের অন্যতম প্রধান লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা সোলাইমানির শাহাদাতের কিছুকাল আগে তার সঙ্গে এক সাক্ষাতে শাহাদাতের জন্য এই মহান কমান্ডারের ব্যাকুল আকাঙ্ক্ষার কারণে দোয়া করে বলেছিলেন, মহান আল্লাহ আপনাকে শহীদ হিসেবে কবুল করবেন। মহান আল্লাহ এই দোয়া কবুল করেছেন।
শহীদ কাসেম সোলাইমানি কেবল ইরানের গৌরব নন, তিনি গোটা বিশ্ব মানবতার ও বিশেষভাবে মুসলিম উম্মার গৌরব। সংকীর্ণ জাতিগত স্বার্থের চিন্তা তার চিন্তা চেতনায় গুরুত্ব পায়নি, বরং মুসলিম উম্মার গৌরব ও স্বার্থ এবং বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমদের সহায়তা দেয়াকে তিনি তার দায়িত্ব বলে মনে করতেন। আর এজন্যই মুসলমানদের প্রথম কেবলা তথা আল আকসা মসজিদ সহ পবিত্র শহর বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার লক্ষ্যে গঠিত কুদস ব্রিগেডের প্রধান হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। লেবাননের কিংবদন্তিতুল্য ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সোলাইমানির শাহাদতে গভীর শোক প্রকাশ করে বলেছিলেন, মহান আল্লাহ যদি বলতেন তোমার আয়ু থেকে বয়স কেটে নেয়ার শর্তে সোলাইমানির আয়ু বাড়ানোর প্রার্থনা কবুল করব, তাহলে আমি তাই করতাম। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সোলাইমানির।
ফিলিস্তিনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদের অনেক সাফল্যের নেপথ্যের অন্যতম রূপকার ছিলেন সোলাইমানি। তাই হামাসের প্রধান ইসমাইল হানিয়া সোলাইমানিকে পবিত্র কুদসের শহীদ বলে শ্রদ্ধা জানিয়েছেন। সোলাইমানি নিজে ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র বিষয়ক প্রশিক্ষণের তদারকি করতেন তেহরানে। মহান আল্লাহর দরবারে শহীদ সোলাইমানির অমর আত্মার যথাযোগ্য সম্মানের প্রার্থনা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ আলোচনা।
সবাইকে আবারও জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।
قدس از پایان مسیر ما آخر می آید حضرت دلدار بشنو جهان پیغام این خون را سرهای من باشد فدای یار سرهای من باشد فدای
শহীদ সোলাইমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 3 জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, বিদেশিদের কথায় আমাদের কিছু যায় আসে না, বললেন পররাষ্ট্রমন্ত্রী মানব জমিন। প্রথম আলো, হাইকোর্টে 6 মাসের জামিন পেলেন মির্জা ফখরুল ও আব্বাস। এখন বিএনপি ও তার মিত্ররাই বেকায়দায়, বললেন তথ্যমন্ত্রী যুগান্তর। কালের কণ্ঠের শিরোনাম, বিদায়ী মন্ত্রী পরিষদ সচিব বললেন প্রধানমন্ত্রী বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছেন। ইত্তেফাকের শিরোনাম, পুলিশ সবসময় মানুষের পাশে আছে প্রধানমন্ত্রী, অনিয়মকে প্রশ্রয় দেই না এবং দেবও না, ইসি আহসান হাবিব, বাংলাদেশ প্রতিদিন। কলকাতা শিরোনাম, গায়ের জোরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বদল আনতে চাইছে চীন, তীব্র আক্রমণ জয়শঙ্করের, সংবাদ প্রতিদিন। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত আইনত বৈধ, রায় সুপ্রিম কোর্টের। গণশক্তি, আলিয়াকাণ্ডে পুলিশের সামনেই বিক্ষোভ ছাত্রদের, ঘাতক গাড়ি চিহ্নিত করা হয়েছে বলে দাবি পুলিশের। আজকাল মুম্বাইয়ের কর্মসূচিতে জাতীয় সঙ্গীত অবমাননা মমতার, 12 জানুয়ারি রায় দিতে পারে আদালত, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিদেশিদের কথায় আমাদের কিছু যায় আসে না, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ কথা বলেছেন। তো ডক্টর আব্দুল মোমেনের এ বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যটি শুনতে বেশ ভালো লাগে। তিনি যে সাহসী বক্তব্য দিয়েছেন, যে সাহসী কথা বলেছেন, সেটি অনেকের পক্ষেই বলা সম্ভব হয় না। এবং বাংলাদেশ এখনো যেহেতু আমেরিকা, জাপান, তারপরে ব্রিটেন এই সমস্ত দেশের চেয়ে অর্থনৈতিক, সামরিক সব দিক দিয়ে অনেক পিছিয়ে, সে কারণে এই সমস্ত দেশের অনেকটা চোখে চোখ রেখে কথা বলা অনেক বড় ব্যাপার। সেদিক দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমি মনে করি ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং তিনি অনেক সাহসী বক্তব্য দিয়েছেন। তবে এই ব্যাপারে আবার ভিন্ন কথাও রয়েছে, সেটি হচ্ছে এই যে আমাদের যেহেতু রপ্তানি নির্ভরতা আছে, অর্থনৈতিক নির্ভরতা আছে, সব দিক দিয়ে আমাদের একটা বড় রকমের নির্ভরশীলতা আছে। যেমন এই যে মেট্রো রেল কয়েকদিন আগে উদ্বোধন হলো, সেটি জাপানের অর্থায়নে হয়েছে, আর নির্বাচন নিয়ে সম্প্রতি জাপান খুব মারাত্মক প্রশ্ন তুলেছিল। সেক্ষেত্রে আমরা কাকে বাদ দেব, কার চোখে চোখ রেখে কথা বলবো, অনেক কিছু কিন্তু আমাদের ভাববার থাকে, ভাববার বিষয়। এই সমস্ত বিষয় মাথায় রেখে আমার মনে হয় পররাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে হয়, কথা বলতে হচ্ছে। তিনি এসব বিবেচনা করেই হয়তো কথা বলেছেন, কিন্তু তিনি এত সাহসী বক্তব্য দেওয়ার পরেও আমরা কিন্তু ভিন্ন রকমের কথা তার মুখ থেকেই শুনি। তিনি একবার বলেছেন যে আমি ভারতকে বলেছি হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য। তার মানে হচ্ছে যে তিনি দেশের জনগণের এবং ভোটারের উপর নির্ভর না করে ভারতকে ক্ষমতায় রাখা না রাখার মালিক বানালেন। সেক্ষেত্রে বিদেশ নির্ভরতা তো থেকেই গেল।
জনাব সিরাজুল ইসলাম, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসিম সোলাইমানের শাহাদত বার্ষিকী আজ, কিন্তু এতদিন পরে এসেও তিনি তার জগতে সমান প্রভাবশালী, কিভাবে সম্ভব হলো এটি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানিকে 2020 সালের এই দিনে মার্কিন বাহিনী ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র ছুড়ে শহীদ করে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ছিল, ইরানি জনগণ নিশ্চয়ই সেই মর্মবেদনা অত্যন্ত হৃদয় দিয়ে অনুভব করেন। সেই দিনের স্মৃতিকে স্মরণ করে আমি পুরো ইরানি জাতির জন্য শোক, সমবেদনা এবং শ্রদ্ধা জানাচ্ছি। জেনারেল কাসিম সোলাইমানি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ইরাক এবং সিরিয়ায় যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে লেলিয়ে দিয়ে কথিত খেলাফত কায়েমের নামে ইসলামকে এবং মুসলমানদের তাহজিব, তামুদ্দিন, ক্রিস্টি কালচারকে প্রশ্নবিদ্ধ করা হলো, এবং বৃহত্তর পরিকল্পনার আওতায় ইরাক এবং সিরিয়ায় এই গোষ্ঠীকে লেলিয়ে দেওয়া হলো, তখন সাম্রাজ্যবাদী শক্তির সেই পরিকল্পনাকে নস্যাৎ করার জন্য ইরানের এই জেনারেল কাসিম সোলাইমানি তিনি জীবন বাজি রেখে ইরাক এবং সিরিয়ায় লড়াই করেছেন। দুই দেশেই এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর পরাজয় হয়েছে, সেই পরাজয়ে স্বর্ণোজ্জ্বল ভূমিকা রেখেছেন জেনারেল কাসিম সোলাইমানি। জেনারেল কাসিম সোলাইমানি কতটা জনপ্রিয় ছিলেন সেটা আমরা প্রমাণ পেয়েছি দুটো দিক থেকে। একটা দিক হচ্ছে তিনি শহীদ হলে তার দেশের জনগণ কিভাবে সেটিকে গ্রহণ করেছে, সেটি একটি বিষয় ছিল। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরিক হয়েছে, সারা বিশ্বের পত্রপত্রিকার সংবাদ মহলে, বিশেষজ্ঞ মহলে তার গুরুত্ব অন্যরকম ভাবে তুলে ধরা হয়েছিল, এটি তার জনপ্রিয়তার আরেকটি মাপকাঠি। অন্যদিকে তাকে হত্যার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জোরালো ভাষায় এই দায় স্বীকার করেছেন। তিনি কিন্তু আজকে এক অর্থে ইতিহাসের আস্থা করে তিনি মার্কিন জনগণের কাছে নিন্দিত। অন্যদিকে ইরানি জনগণের কাছে কাসিম সোলাইমানি অত্যন্ত শ্রদ্ধার পাত্র। ইতিহাস পার্থক্য করে দিয়ে, তাদের কর্মকাণ্ড তাদেরকে পার্থক্য করে দিয়েছে। ফলে কাসিম সোলাইমানির এই শাহাদাত বার্ষিকীতে তিনি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছেন, আরো বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠেছেন, তাতে কোনো সন্দেহ নেই, এবং তার কর্মই তাকে দিন দিন আরো বেশি প্রভাবশালী করে তুলছে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। গায়ের জোরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বদল আনতে চাইছে চীন, তীব্র আক্রমণ জয়শঙ্করের সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, একতরফাভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পরিবর্তন করতে চাইছে চীন। এমনটাই অভিযোগ তুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিবেশী দেশের বিরুদ্ধে তাঁর অভিযোগ, লিখিতভাবে দুই দেশ কয়েকটি সিদ্ধান্ত নিলেও তা পালন করছে না চীন। সাম্প্রতিক অভিজ্ঞতার ভিত্তিতেই একথা বলেছেন দাবি জয় শঙ্করের। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনের সেনা। প্রাণহানি না হলেও দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। আনন্দবাজার পত্রিকার খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলকে মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এই প্রথম এই মামলায় তাপসকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এর আগে তাপসকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। একই দৈনিকের অপর এক খবরে লেখা হয়েছে, জাতীয় সংগীত অবমাননার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আগামী 12 জানুয়ারি মুম্বাইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নিয়ে বিজেপির অস্বস্তি আরো বেড়ে গেল। উত্তরপ্রদেশে কংগ্রেসের যাত্রা ঢোকা মাত্র শুভকামনা জানিয়ে চিঠি লিখলেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। যাত্রার সাফল্য কামনা ছাড়াও ভারতের একতার মতো মহৎ উদ্দেশ্যে যাত্রা করায় কংগ্রেস শীর্ষ নেতার ভূয়সী প্রশংসা করলেন তিনি। গণশক্তি, সংবাদ, প্রতিদিন সহ বিভিন্ন দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। নিয়মিত পরিবেশনা কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। সান্ধ্য অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানে পালিত হচ্ছে কুদস ফোর্সের সাবেক কমান্ডার সোলাইমানির তৃতীয় শাহাদাত দিবস। সোলাইমানি হত্যার দায়ে আমেরিকার 94 জন অভিযুক্ত। বাংলাদেশের আদালতে বিএনপির দুই প্রভাবশালী নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন মুক্তিতে বাধা নেই বলে জানালেন আইনজীবীরা। ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলো চোরের আখড়া বলে দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। অবিলম্বে গ্রেপ্তার চাইলেন তৃণমূল নেতা জয়প্রকাশ। এবং মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আলেক্স মসজিদ কম্পাউন্ডে এক উগ্র ইসরায়েলি মন্ত্রীর প্রবেশ, ফিলিস্তিন জুড়ে ব্যাপক ক্ষোভ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।